বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 22 জানুয়ারির মধ্যে প্রত্যাবাসন শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রত্যাবাসন শুরু সম্ভব হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মহারাষ্ট্রে জাতি দাঙ্গায় ব্যাপক অশান্তি ঘটেছে, অন্যান্য রাজ্যেও তা ছড়ানোর আশঙ্কা।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন।
Well, it's important to remember first and foremost that Iran is the leading state sponsor of terrorism.
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বুধবার ইরানে সরকারের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে, অন্যদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার গর্হিত কাজের জন্য অভিযুক্ত করেছেন। অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ও সরকারি সংস্কারের দাবিতে ইরানে এক সপ্তাহ ধরে চলে আসা অশান্ত অবস্থায় অন্তত 21 জন নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ শত শত লোককে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার সরকার সমর্থকদের সমাবেশের ভিডিও দেখাচ্ছে। অন্যদিকে বহু শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা গেছে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফরি তার ওয়েবসাইটে বলেন, আজ আমরা ঘোষণা করতে পারি যে 2018 সালের সরকার বিরোধিতার সমাপ্তি ঘটেছে। তিনি আরও বলেন যে গোটা দেশে বিক্ষোভকারীর সংখ্যা 15,000-এর বেশি ছিল না। তিনি বলেন যে তাঁরা ইস্ফাহান, লারেস্তান এবং হামাদানে খুব সীমিত সংখ্যক সৈন্য পাঠিয়েছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও টুইটারের সাহায্যে তাঁর সর্বসাম্প্রতিক সমর্থন প্রকাশ করেন তাঁদের প্রতি যারা ইরানের সরকারের প্রতি অসন্তুষ্ট। ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখবেন যথাসময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনারা বড় রকমের সমর্থন পাবেন। তবে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার নয় যে ট্রাম্প কীভাবে তাদের সমর্থন দেবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে বৈদেশিক সরকাররাই এই প্রতিবাদ পরিচালনা করছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন নীতি নির্ধারক স্টিভ বেনন বলেছেন, কখনই কোনো কিছুই আমাদের এবং প্রেসিডেন্ট ট্রাম্প আর তার কর্মসূচির মধ্যে কোনো রকম ফাটল ধরাতে পারবে। এর আগে বেনন একটি নতুন বইয়ে প্রশাসন সম্পর্কে যে সব মন্তব্য করেছেন সেজন্যে হোয়াইট হাউস বেননকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। বইয়ের উদ্ধৃতিতে বেনন বলেছেন যে প্রেসিডেন্টের বড় ছেলে এবং অন্যান্যরা 2016 সালের নির্বাচনী অভিযানের সময় যে রুশদের সঙ্গে বৈঠক করেছিলেন তা তাঁর কথায় রাষ্ট্রবিরোধিতা এবং দেশপ্রেমের পরিপন্থী। ওদিকে ট্রাম্পের পক্ষে একজন কৌঁসুলি দাবি করেছেন যে বইয়ের লেখক মাইকেল উলফ এবং প্রকাশক এই বইয়ের প্রকাশনা এবং বই থেকে কোনো কিছু প্রচার করা থেকে যেন বিরত থাকেন। হোয়াইট হাউসের প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স সংবাদদাতাদের বলেন যে বেনানের মন্তব্য পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল দুপুরের মধ্যেই প্রেসিডেন্ট, প্রেস সচিব এবং ফার্স্ট লেডির যোগাযোগ বিষয়ক পরিচালক সকলেই বেনানের তীব্র সমালোচনা করে বিবৃতি দেন। বেনন একজন প্রভাবশালী জাতীয়তাবাদী ব্যক্তি যিনি নির্বাচনী অভিযানের শেষ 3 মাস ট্রাম্পের নির্বাচনী কার্যক্রমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর তিনি হোয়াইট হাউসের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ট্রাম্প বলেছেন যে আমার কিংবা আমার প্রেসিডেন্ট পদের সঙ্গে স্টিভ বেননের কোনো সম্পর্ক নেই। তাকে যখন বরখাস্ত করা হয় তখন তিনি যে কেবল তাঁর চাকরি হারিয়েছেন তাই নয়, তিনি বিচারবুদ্ধিও খুইয়েছেন। 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে বিএনপি তাঁদের ভাষায় গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে ঢাকায় একটি সমাবেশ অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ বিএনপিকে ঢাকায় কোনো সমাবেশের অনুমতি দেয়নি। এই সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে বিএনপি তাদের ভাষায় গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে ঢাকায় একটি সমাবেশ অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ বিএনপিকে ঢাকায় কোনো সমাবেশের অনুমতি দেয়নি। বিএনপির পক্ষ থেকে 5 জানুয়ারি ঢাকায় সরোয়ারদী উদ্যানে অথবা নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথেও সাক্ষাৎ করেন, কিন্তু সমাবেশের অনুমতি শেষ পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, শুক্রবার সকালে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপি 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের অসম রাজ্যের নাগরিকদের তালিকা প্রস্তুত এবং প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে বাংলাদেশ, জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নয় সরকার। আসাম রাজ্যের ঘটনাগুলোকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবেই বাংলাদেশ বিবেচনা করছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে। আসামে অবৈধ বাংলাদেশী রয়েছে বলে ওই রাজ্যের কতিপয় সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমে যে সকল খবর প্রকাশিত হচ্ছে সে বিষয়ে তারা বলেছেন, সম্প্রতি আসামের নাগরিকদের একাংশের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং বাকিদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। এছাড়া একটি বিদেশি বার্তা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বলেছে, আসামে যা হচ্ছে তা নিয়ে ভারত সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে যে আল কায়দা কলকাতায় আমেরিকান দূতাবাস, আমেরিকান সেন্টার বা অন্যান্য মার্কিন সংশ্লিষ্ট সংস্থায় জঙ্গি আক্রমণ চালাতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারত সরকারের গোয়েন্দা দপ্তর কলকাতা পুলিশকে একথা জানিয়ে সতর্ক করে দিয়েছে যে মার্কিন কনস্যুলেট, আমেরিকান সেন্টার বা অন্যান্য যে কোনো মার্কিন প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালাতে পারে জঙ্গি সংগঠন আল কায়দা। এ খবর জানার পরই সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে। তবে কোনো কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। সেই 2002 সালের 22শে জানুয়ারি আমেরিকান সেন্টারের সামনে দুজন মোটরসাইকেলে চেপে এসে জঙ্গি আক্রমণ চালালে নিহত হন 5 জন পুলিশকর্মী, আহত হন 20 জন। তারপর থেকেই কলকাতার সমস্ত মার্কিন সংস্থাতেই কড়া প্রহরার ব্যবস্থা করা হয়। অবশ্য ওই আক্রমণের আসল লক্ষ্য ছিল কলকাতা পুলিশই, মার্কিনিরা নন। যা হোক, আল কায়দার মতো সংগঠনের আক্রমণের হুঁশিয়ারির পর সকলেই এখন নড়েচড়ে বসেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইংরেজি নতুন বছরের শুরুতেই পাকিস্তান সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইট বার্তায় যে মন্তব্য করেছিলেন সে সম্পর্কে পাকিস্তান এক অনিশ্চয়তা এবং আঁচ অনুমানের মধ্যে রয়েছে যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে। ওই টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নেতাদের বোকা বানানো এবং আফগানিস্তানে আমেরিকান বাহিনী যেসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়ছে তাদের পাকিস্তানের অভয় আশ্রয় দেবার জন্যে সে দেশে সহায়তা প্রদান কমিয়ে আনার কথা। ইসলামাবাদ সরকারের এই মন্তব্যের নিন্দে করে বলেছে যে এটি হচ্ছে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য বিষয় এবং আফগানিস্তানকে স্থিতিশীল করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করার সংকল্প তারা পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানি নেতারা বলছেন যে আফগান ব্যর্থতার জন্যে তারা পাকিস্তানকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। এদিকে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ আহমেদ চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুটি দেশকে পরস্পর সম্পৃক্ত থাকার এবং ওই অঞ্চলে উত্তেজনা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন তাদের জাতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তানের মাটিকে সন্ত্রাসী গোষ্ঠীমুক্ত করেছে এবং আফগানিস্তানকে স্থিতিশীল করার প্রচেষ্টায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে প্রশ্নাতীত সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর প্রায় 4 কোটি লোক যে ঝড়ের মুখোমুখি হতে চলেছেন তাকে আবহাওয়াবিদরা বম্ব সাইক্লোন বলে অভিহিত করেছেন। এই ব্যাপক শীতকালীন ঝড় আটলান্টিক মহাসাগরের উপকূল জুড়ে চলছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রথম দফার এই তুষার ঝড় মধ্য আটলান্টিক অঞ্চল থেকে শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে যে ঝড় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আরও তীব্র হয়ে উঠবে এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে 20 সেন্টিমিটারেরও বেশি তুষার জমবে। সেখানকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। আজ অধিবেশনের পরের দিকে শুনবেন মহিলা বিষয়ক নতুন সাপ্তাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ। ইরানে চলমান সংকট সহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাক্ষাৎকার নিয়েছেন ভয়েস অব আমেরিকার ভ্যান সাস্টেরন। তার কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং তার সমর্থন করে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বার্তার বিশ্লেষণ করতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন,
Well, it's important to remember first and foremost that Iran is the leading state sponsor of terrorism. In the world. I mean, not only do they oppress their own people, deny human rights to their own, but they also export terrorism across the region.
তিনি বলছিলেন, ইরান হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাস এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তারা শুধু তাদের নিজেদের দেশের জনগণের উপরেই নির্যাতন করছে তা নয়, সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয় অস্বীকার করছে। তারা ওই অঞ্চলে সন্ত্রাসের বিস্তৃতি ঘটাচ্ছে, তারা বিপজ্জনক হয়ে উঠছে। তিনি বলেন, তারই ফলে ইরানের জনগণ নিজেরাই ইরান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তারা বিক্ষোভ এবং প্রতিবাদে ফেটে পড়েছে, রাস্তায় নেমেছে।
And so to see the people of Iran rising up to demand change in their country should hearten every freedom loving American and people who cherish freedom around the world. And I have to tell you that the contrast today between the deafening silence from an American president in 2009 during the Green Revolution in Iran.
তিনি বলেন, আর তারই ফলে ইরানের জনগণ পরিবর্তন আনার লক্ষ্যে তাদের দাবি নিজেরাই উত্থাপন করেছে। আমেরিকা বিশ্বের সব মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতে চায়। এটি বলতে হচ্ছে যে 2009 সালে ইরান যখন সবুজ বিপ্লবের সম্মুখীন হয়েছিল, তখন একজন আমেরিকান প্রেসিডেন্ট নীরব ছিলেন। মাইক পেন্সের ওই বক্তব্যের পর ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর ভ্যান সাস্টেরন বলেন, তিনি কিছুদিন অপেক্ষা করেন এবং তারপর এ বিষয় নিয়ে কথা বলেন। তার মন্তব্যের প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন,
And I remember back in 2009 seeing this largely youth-driven movement following a fraudulent election in Iran. People taking to the streets, demonstrating incredible courage that the people of Iran did to claim a democratic and free future. And we looked to the White House. In those days in 2009 we looked for American leadership and there was none. There was deafening silence from the Obama administration. So as a member of Congress I authored
তিনি বলেন, 2009 সালে ইরানের ত্রুটিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে তরুণ সম্প্রদায়ের সেই আন্দোলনে তারা একটি গণতান্ত্রিক মুক্ত ইরানের দাবি করেছিল। ওবামা প্রশাসন তখন নীরব ছিল। সেই সময় কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে আমরা একটি প্রস্তাব পাশ করেছিলাম ভোটাভুটির মাধ্যমে এবং তারপরেই তখন শুধু প্রেসিডেন্ট ওবামা কথা বলেছিলেন। আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প মুক্তিকামী মানুষদেরকে সমর্থন করছেন, এটি অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অপর অপর দেশ ইরানের সমৃদ্ধ ও মুক্ত ভবিষ্যতের পক্ষেই মত দেবেন। গত সপ্তাহে ইরানি সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেন, শেষ পর্যন্ত ইরানিরা দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে যে সোচ্চার হয়েছে তাতে তাঁর সমর্থন রয়েছে। এ প্রসঙ্গে মাইক পেন্সের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,
ক্লিয়ার অ্যাফার্মেশন অ্যান্ড সাপোর্ট দ্য প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ প্রোভাইডেড টু প্রোটেস্টার্স রাইজিং আপ ইন সিটিজ অ্যাক্রস ইরান ইজ ড্রামাটিক অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি কনসিস্টেন্ট।
বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার ইতিবাচক সমর্থন ইরানে বিক্ষোভকারীদের মনোবল বাড়িয়েছে এবং আমি মনে করি বিশ্বে গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে আমেরিকার ভূমিকা এতে স্পষ্ট হয়েছে। ইরানে বিক্ষোভকারী এবং সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত 21 জন নিহত হয়েছে। ইরানি সরকার টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব সামাজিক মাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তাসহ বহির্বিশ্বের প্রতিক্রিয়া ইরানিদের কাছে কতটা পৌঁছাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করে ভ্যান সাস্টেরেন মাইক পেন্সের কাছে জানতে চান আর কোনো উপায়ে ইরানের কাছে বার্তা পৌঁছানো সম্ভব কিনা। তাঁর জবাবে মাইক পেন্স বলেন,
I can assure you that whether it's the president, whether it's myself, whether it's our Secretary of State or Ambassador Nikki Haley, we're going to continue to send, different from 9 years ago, we're going to continue to send from the very outset of this effort on the streets.
তিনি বলেন, প্রেসিডেন্ট বা আমি নিজে অথবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি যেই হন না কেন, আমরা তাদেরকে বার্তা দিতেই থাকব। যে করেই হোক সেই বার্তা তাদের কাছে পৌঁছাবো। আমরা আশা করি তারা বুঝবেন যে যুক্তরাষ্ট্র, ইরান এবং বিশ্বের মুক্তিকামী মানুষের মিত্র, আমরা তাদের পাশে রয়েছি এবং থাকব। ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি ইরানে কতটা কাজ করছে, ইরানি জনগণ তার কতটা সুবিধা পাচ্ছে বা ইরান সরকার এর সুবিধা পাচ্ছে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, পারমাণবিক চুক্তির সুফল হয়তো কেউ কেউ পাচ্ছে, কিন্তু ইরানি জনগণ তার সুফল ততটা পাচ্ছে বলে মনে হচ্ছে না, আর তার কারণেই তারা প্রতিবাদ এবং বিক্ষোভে নেমেছেন। আর এর কারণেই তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে যে ইরানের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্র পুনরায় সত্যায়ন করবে না। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্র পুনরায় সত্যায়ন করবে না। মাইক পেন্স বলেন, পারমাণবিক চুক্তিটি অত্যন্ত দুর্বল শর্ত মাইক পেন্স বলেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি অত্যন্ত দুর্বল শর্তে করা হয়েছিল।
By only being a 10-year agreement, it virtually guaranteed that they would develop a nuclear weapon after that 10-year period of time. What we want is to have a long-term agreement in place, long-term legislation in place that it says if at any time Iran attempts to obtain a usable nuclear weapon and the ballistic missiles to be able to deliver it, that all sanctions would be reimposed.
বলছিলেন, মাত্র 10 বছরের সময়সীমা বেঁধে দেয়া ওই চুক্তি ততটা কার্যকর নয়, ফলে 10 বছর পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আমরা চাই দীর্ঘ সময়ের জন্য একটি ভালো চুক্তি করতে, তা এমনভাবে করা হবে যদি তা অমান্য করে ইরান তবে সকল ধরনের নিষেধাজ্ঞা তাদের উপর চাপানো হবে, আর এই ভয় যেন পায় তাও নিশ্চিত করতে হবে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরও বলেন,
We believe that the sanctions are working. They're not just working in Iran, we believe they're working in North Korea. And this president, this administration are absolutely committed to continue to bring the full economic weight of the United States and these economic sanctions to bear on Iran.
বলছিলেন, আমরা বিশ্বাস করি নিষেধাজ্ঞা কাজ করে। নিষেধাজ্ঞা কাজ করে, ইরানের উপর হয়তো কাজ করছে না, নিষেধাজ্ঞা কাজ করছে উত্তর কোরিয়ার ক্ষেত্রে, ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তা যেন পুরোপুরি কাজ করে সেই ব্যবস্থাই গ্রহণ করবে। ইরান এবং উত্তর কোরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র কতটা শঙ্কিত এমন প্রশ্নে মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়া বিষয়ে চীন আগের চেয়ে অনেক শক্তভাবে এখন আমাদের সঙ্গে কাজ করছে, তবে চীনের আরও অংশগ্রহণ করা দরকার।
China needs to do more, but they're doing more than ever before to isolate North Korea economically and diplomatically. And I truly do believe that making it clear that all options are on the table, that as the president has done, making it clear that the United States of America has the capacity to defend our people far beyond.
তিনি বলছিলেন, উত্তর কোরিয়াকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে একঘরে করবার জন্য চীনের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি তা সম্ভব হবে, সকল পথ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। প্রেসিডেন্ট এটি স্পষ্ট করেই বলেছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষা দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি পরিষ্কার করে বলেছেন, উত্তর কোরিয়া বুঝতে পারছে না যুক্তরাষ্ট্রের ক্ষমতার কথা। তাদেরকে যে কোনো মূল্যেই হোক পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, তা করলে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমের অগ্রগতি কতটুকু এবং মাঠ পর্যায়ে কার্যক্রম নিয়ে কক্সবাজার থেকে কথা বলেছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ত্রাণ এবং পুনর্বাসন কমিশনার আবুল কালাম। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত 23 নভেম্বর। সমঝোতা স্মারক অনুযায়ী 22 জানুয়ারির মধ্যে প্রত্যাবাসন শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রত্যাবাসন শুরু সম্ভব হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কারণ একদিকে হাতে যথেষ্ট সময় নেই, তাছাড়া মিয়ানমারের দিক থেকেও খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, আর এ কারণেই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে না পারায় মাঠ পর্যায়ে কাজে অগ্রগতি নেই। এর কারণে নির্ধারিত সময়ের পরে মিয়ানমারের বিলম্ব বিলম্বের কারণে দুই দেশের মধ্যেকার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর প্রথম বৈঠক জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবার কথা থাকলেও মিয়ানমারের দিক থেকে এখনও নির্দিষ্ট দিন তারিখ পাওয়া যায়নি। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে তাদের নির্ধারিত ফর্ম পূরণ এবং তা ওই দেশ যাচাই বাছাই করে দেখার পরেই প্রত্যাবাসন কাজ শুরু হবে। সেই নির্ধারিত ফর্মের নমুনাও পাঠানো হয়েছে বিলম্বে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমের অগ্রগতি কতটুকু এবং মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কক্সবাজার থেকে কথা বলেছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ত্রাণ এবং পুনর্বাসন কমিশনার এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক মাঠ পর্যায়ের সমন্বয়কারী কর্মকর্তা আবুল কালাম।
কথা বলছেন সেটি সম্পর্কে আসলে আমি অবহিত নই। আমরা যেটি কাজ করে যাচ্ছি এখন সেটি হচ্ছে আমরা একটা প্রাথমিকভাবে 1,00,000 লোকের একটি তালিকা আমরা মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের লক্ষ্যে কাজ করছি, কাজ শুরু কর আমরা খুবই প্রাথমিক পর্যায়ে আছি এখনো। আসলে আমাদের আপনি জানেন যে আমাদের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে তারা এই সেপ্টেম্বর মাস থেকে তারা শুরু করেছে রেজিস্ট্রেশনের কাজ, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। সেটি বর্তমানে 9,30,000 বেশি লোক ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে এই কার্যক্রমের আওতায়। তো সেই অর্থে আসলে 9,00,000 প্রায় 9,50,000 মতো লোকের তালিকা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে আছে এটা আমরা বলতে পারি। কিন্তু সেই তালিকাটি আসলে ব্যক্তি এগুলি ব্যক্তি হিসেবে তাদেরকে নিবন্ধন করা হয়েছে, তাদের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। কিন্তু এই রিপিটেশনের জন্য প্রত্যাবাসনের জন্য যেই আকারে যেই শখে তালিকা যাওয়া দরকার, তৈরি করা দরকার, ঠিক সেই ফর্মেটে নেই, সেই আকারে নেই। তো এখন আমরা আসলে মূলত যেটা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে একটি কারিগরি কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমার নেতৃত্বে, আমরা আসলে এই এই তালিকা থেকে প্রাথমিকভাবে 1,00,000 লোকের একটি তালিকা, সেটি পরিবার ভিত্তিতে হবে, পারিবারিক ভিত্তিতে হবে, সেই তালিকাটি আমরা তৈরি করব। আমাদের একটা আনুমানিক সময় আমরা নির্ধারণ করে দেওয়া হয়েছে 15 তারিখের ভিতর, যাতে আমরা চেষ্টা করার জন্য সেটি তৈরি হলে সেটি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তারপরে তাদের কাছ থেকে তাদের দিক থেকে যে ভেরিফিকেশন বা যাচাইয়ের ব্যাপার আছে সেটি তারা সম্পন্ন করে আমাদেরকে তাদের প্রতিক্রিয়া জানালে তার পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ যে পরবর্তী ধাপ যেটা সেটা শুরু হবে। এই বর্তমান
মিয়ানমার কর্তৃপক্ষ বলছে তাদের নির্ধারিত ফর্ম পূরণ করা এবং এর ভিত্তিতে তা ওই দেশে যাচাই বাছাই করা হবে। মিয়ানমার কর্তৃপক্ষের সেই ফর্মটি মাঠ পর্যায়ে পৌঁছেছে কিনা এ প্রশ্নের জবাবে রোহিঙ্গা ত্রাণ এবং পুনর্বাসন কমিশনার এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক মাঠ পর্যায়ে সমন্বয়কারী কর্মকর্তা আবুল কালাম বলেন,
এই ফর্মটি আমরা পেয়েছি, এই ফর্মটি আমরা এই শক্তি আমরা পেয়েছি। এটি একটি প্রস্তাবিত ফর্ম, এটা মিয়ানমারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে মনে আমরা জেনেছি। এটি এখনো চূড়ান্ত হয়েছে এমনটি আমার জানেনি। এটি হয়তো বাংলাদেশ পক্ষ আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে হয়তো মতামত দেওয়া হবে, তারপরে এটি এই শক্তি চূড়ান্ত হবে, এটাই আমার ধারণা। তো সেটি হ্যাঁ, সেটি আমি দেখেছি প্রাথমিকভাবে প্রস্তাবিত মিয়ানমার পক্ষ থেকে প্রস্তাবিত যে শক যে ফর্ম সেটি আমরা পেয়েছি, সেটির কপি আমরা পেয়েছি। এটি আসলে মিয়ানমার পক্ষ থেকে তারা যে যাচাইয়ের কাজ করবে সেজন্য এই সমস্ত তথ্য প্রয়োজন হবে
কক্সবাজারে কতটা অবগত সে প্রশ্নে বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম।
আমি এটা এই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে অবহিত নই, আমাদের কাছে কোন এরকম প্রস্তাব বা আনুষ্ঠানিক কোন প্রস্তাব আমাদের কাছে আসেনি।
দুই দেশের মধ্যেকার সমঝোতা স্মারক অনুযায়ী 22 জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার কথা, সে লক্ষ্যে কতটা অগ্রগতি হয়েছে এ প্রশ্নে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক মাঠ পর্যায়ে সমন্বয়কারী কর্মকর্তা আবুল কালাম বলেন,
আমি এ সম্পর্কে অবহিত নই, আমি আসলে এরকম কোন সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে আমরা অবহিত নই। এটা আমাদের কাছে আনুষ্ঠানিক করে সেরকম প্রস্তাব বা সেরকম কোন সিদ্ধান্ত আসেনি। এটা আপনি জেনে থাকবেন, আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া এবং একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া, এটা একপাক্ষিক নয়। এটি স্বভাবতই এখানে কিছু যাচাই বাছাইয়ের ব্যাপার আছে এবং নভেম্বরের 23 তারিখে যে অ্যারেঞ্জমেন্টটি স্বাক্ষরিত হয়েছে, অ্যারেঞ্জমেন্ট মানে যে চুক্তিটি সমঝোতাটি স্বাক্ষরিত হয়েছে, সেখানে মিয়ানমারের পক্ষ থেকে ভেরিফিকেশনের বা তাদের পরিচয় যাচাইয়ের কথা বলা আছে। তো সেটি একটি প্রক্রিয়ার ব্যাপার, আমরা এখন এই প্রক্রিয়াটি মায়ানমার কর্তৃপক্ষ আমাদের তৈরি করা তালিকার ভিত্তিতে যাচাই করে আমাদেরকে ফিডব্যাক দেবে, এরকম একটি লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু 22 তারিখের যে তারিখের কথা বললেন আপনি, সেরকম সুনির্দিষ্ট কিছু আসলে আমার কাছে সেরকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
ঢাকায় বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ঢিলেঢালা মনোভাব এবং গরজের ঘাটতি থাকায় পুরো প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের মহারাষ্ট্রে 3 দিন ধরে চলেছে উচ্চ বর্ণ এবং দলিতদের মধ্যে সংঘর্ষ। বৃহস্পতিবার মুম্বাইয়ের জনজীবন কিছুটা স্বাভাবিক হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতে হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথা চলে আসছে দীর্ঘকাল ধরে। 2018 সালের জানুয়ারি মাসেও ওই বিষয় নিয়েই মহারাষ্ট্র রাজ্যে হিংসা ছড়ালো। উচ্চবর্ণের মারাঠা আর নিম্নবর্ণের দলিত সংগঠনগুলির মধ্যে গত 2-3 দিন ধরে ব্যাপক হাঙ্গামা হয়। উত্তাল হয়ে ওঠে প্রধানত মুম্বাই ও পুনে শহর। পরিস্থিতি আয়ত্তে আনতে বৃহস্পতিবার মুম্বাইতে দলিত নেতাদের ডাকা একটি সভার ওপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মতে, বিজেপি আসলে বর্ণভেদ জিইয়ে রাখতে চায়। নিম্নবর্ণের মানুষ যেন চিরকাল উচ্চবর্ণের পদানত হয়ে থাকেন, সেটাই বিজেপির লক্ষ্য। বিজেপি অবশ্য এ কথা অস্বীকার করেছে। কিন্তু বিজেপির দুশ্চিন্তা হল, গুজরাটে আগেই বিজেপি বিরোধী কয়েকজন দলিত তরুণ নেতা উঠে এসেছেন। গুজরাট নির্বাচনে বিজেপিকে তারা বেশ বেগ দিয়েছেন। এবার মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যেও তেমনটা ঘটলে নির্বাচনী যুদ্ধে বিজেপিকে সমস্যায় পড়তে হবে। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার আসলে দলিত, মোদী সরকারের আমলে দলিত বিরোধী হিংসা বেড়েই চলেছে। মুম্বাইয়ের ঘটনার প্রতিবাদে 2 দিন ধরে দিল্লিতে সংসদেও গোলমাল চলে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, সারা দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে চলেছে বিজেপি। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে রাস্তা তৈরির চেষ্টা করেছে চীন। গত সপ্তাহে চীনের রাস্তা তৈরির দল ভারতীয় এবং ওই ভূখণ্ডের টুটিং এলাকায় 1 কিলোমিটারের মতো এলাকায় ঢুকে পড়ে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারত ভুটান চীন সীমান্ত ডোকলামের পর এবার অরুণাচল প্রদেশে রাস্তা তৈরির চেষ্টা করল চীন। গত সপ্তাহে চীনের রাস্তা তৈরির দল ভারতীয় এই ভূখণ্ডের টুটিং এলাকায় 1 কিলোমিটারের মতো ভেতরে ঢুকে পড়ে। ভারতীয় সেনা আটকে দিলে ফিরত যেতে বাধ্য হয় তারা। সরকারি সূত্রের খবর, রাস্তা তৈরির সরঞ্জাম নিয়ে একদল চীনা নাগরিক অরুণাচলে ঢুকে পড়েন, তাদের সঙ্গে মাটি খোঁড়ার জিনিসপত্রও ছিল। ভারতীয় সেনা বাধা দিলে সেসব জিনিসপত্র ফেলে রেখেই তারা পালিয়ে যান বলে খবর। জানা গেছে ওই দলে সাধারণ চীনা যেমন ছিলেন, তেমনই ইউনিফর্ম পরা সেনাকর্মীরাও ছিল। ঘটনাটি ঘটেছে গত 28 ডিসেম্বর। ডোকলামে অচলাবস্থার প্রায় 4 মাস পর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে এক আইটিবিপি কর্মী টুটিং এলাকার বাইসিং গ্রামে গিয়ে দেখেন কয়েকজন চীনা নাগরিক সেখানে রাস্তা তৈরির জন্য খোঁড়াখুঁড়ি করছেন। তখনই তাদের বাধা দেন তিনি, নির্দেশ দেন ফিরে যেতে, কিন্তু তারা তা শুনতে রাজি না হয়। খবর যায় সেনার টহলদারি দলের কাছে, তবে এ নিয়ে দুপক্ষের মধ্যে কোনো তিক্ততা সৃষ্টি হয়নি বলে খবর। আলোচনার মাধ্যমে মেটানো গিয়েছে সমস্যাটি। এরপরই ওই এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
এবারে শুরু হচ্ছে নতুন বছরের নতুন পরিবেশনা, সাপ্তাহিক অনুষ্ঠান। মাফ করবেন, একটি ভিন্ন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অনেক জায়গায় চলছে তুষার ঝড়। সবশেষ অবস্থা জানতে ওয়াশিংটন স্টুডিও থেকে তাওহিদুল ইসলাম কথা বলেছেন নিউ ইয়র্কে শাহাদ হোসেন সবুজের সাথে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে চলছে তুষার ঝড়, আবহাওয়াবিদরা যার নাম দিয়েছেন বম সাইক্লোন। সেক্ষেত্রে নিউ ইয়র্কের কী অবস্থা তা জানতে আমরা এখন কথা বলছি সেখানে থাকা আমাদের সহকর্মী শাহাদ হোসেন সবুজের সঙ্গে। সবুজ, আপনি কী দেখছেন নিউ ইয়র্কের অবস্থা?
তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ম্যানহাটনে রয়েছি আমি এবং ম্যানহাটনের উপর দিয়ে বেশ জোরালো বাতাস বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই নিউ ইয়র্ক স্টেট গভর্নর এই মাত্র তার সংবাদ সম্মেলন শেষ করলেন এবং সেখানে তিনি অধিবাসীদেরকে, নিউ ইয়র্কের অধিবাসীদেরকে, বিশেষ করে ম্যানহাটনের অধিবাসীদেরকে সতর্ক করেছেন যে জরুরি প্রয়োজন যদি না হয় তাহলে যেন তারা বাইরে না যায়। তবে হ্যাঁ, আপনি জানেন নিউ ইয়র্ক শহর জেগে থাকার শহর, এত কিছুর পরেও কিন্তু অন্যান্য জরুরি কাজকর্মগুলো যথারীতি চলছে। গতকাল সন্ধ্যার দিকেই নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশন সবচেয়ে বড় পাবলিক স্কুল সিস্টেম, প্রায় 10 লাখের উপরে ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের নিরাপত্তার কারণে, কারণ বের হওয়ার পরে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেটি বন্ধ রয়েছে। কিন্তু ডাক্তারখানা এবং অন্যান্য জরুরি কাজ চলছে, প্রায় 2000-এর উপরে বাস নিউ ইয়র্ক সিটির, সেগুলো চলছে বিশেষ চেইন লাগিয়ে চাকার ভেতরে, সেগুলো যথারীতি চলছে। কিন্তু রাস্তাঘাটে স্বভাবতই মানুষজনের যাতায়াত আনাগোনা একটু কমই রয়েছে অন্যান্য সময়ের তুলনায়।
এখন পর্যন্ত আপনি কি পরিমাণ তুষারপাত হয়েছে বলে মনে করছেন, কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে?
হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে কিছুক্ষণ আগে এলাম। যদিও বলা হয়েছিল 4-8 ইঞ্চি স্নো পড়বার কথা, তো এখনো স্নো পড়ছে, তো এখন পর্যন্ত বলা যায় 3-4 ইঞ্চি স্নো রয়েছে রাস্তায়। বাট আরো স্নো এক্সপেক্ট করা হচ্ছে, কারণ এখনো ওয়ার্নিং তো রয়েছে, তো মানুষজন সতর্কতার সাথে চলাচলা করছে। আমি বাংলাদেশি কমিউনিটির সাথেও কথা বলেছি, বিশেষ করে জ্যাকসন হাইটস এবং ব্রঙ্কস ব্রুকলিনে বাংলাদেশের জনগোষ্ঠী রয়েছে, সেখানে অনেক দোকানপাট রয়েছে, দোকানগুলো এখনো সেভাবে খোলেনি, তবে আশা করা হচ্ছে হয়তো বিকেলের দিকে যদি পরিস্থিতি ভালো হয় হয়তো দোকানপাটগুলো খুলতে শুরু করবে।
এখন পর্যন্ত আপনি কি কোনো ধরনের ক্ষয়ক্ষতি অথবা প্রাণনাশের কোনো তথ্য পেয়েছেন? কারণ আমরা জানি নিউ ইয়র্কে অনেক প্রবাসী বাংলাদেশির বসবাস, তাদের সঙ্গে কারো সঙ্গে আপনার সরাসরি কথা হয়েছে কিনা?
হ্যাঁ, ব্রুকলিনে আমি কথা বলেছি, আমার তো বাংলাদেশিদের কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত নেই, জানা নেই আমার হাতে, সবাই আপাতত নিরাপদে আছেন। তবে হ্যাঁ, রাস্তাঘাটে চলাচল করতে সাবধানতা অবলম্বন করছেন সবাই, এটাই আমার কাছে সর্বশেষ জানা খবর।
শাহাদত হোসেন সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুনছিলেন তুষার ঝড় নিয়ে শাহাদত হোসেন সবুজের সাথে তাওহিদুল ইসলামের কথোপকথন। আজকে নতুন বছর শুরু হবার পর আমরা যারা এই ভয়েস অফ আমেরিকায় কাজ করি, যারা ভার্জিনিয়া বা মেরিল্যান্ড থেকে এসে কাজ করি, আমরা প্রথমবারের মতো এখানেও একটা মোটামুটি মাঝারি আকারের তুষারপাত দেখলাম। এবং আমরা যখন আজকে অফিসে আসছিলাম তখন সেই তুষারের ভেতর দিয়েই আমরা এসেছি। আমার পাশে আছেন সহকর্মী সেলিম হোসেন, আছেন শেগুফতা নাসরিন কুইন। আপনারা এই দেশে আছেন বেশ অনেক বছর ধরে, বিশেষ করে শেগুফতা আপা আপনি অনেক দিন ধরে আছেন। তো এই যে তুষারপাত প্রতি বছর শীতকালে হয় এবং আমেরিকার সব জায়গায় হয়তো হয় না, কিন্তু এই মেরিল্যান্ড ভার্জিনিয়াতে হয়, এই তুষারপাত আপনার কেমন লাগে?
তুষারপাত এমনিতে তো ভালো লাগে যদি ঘরে থাকতে পারি, কিন্তু যখন বেরোতে হয় এবং অফিসে আসতে হয় তখন কিন্তু আর সেটা তত ভালো লাগে না, কি করব। কিন্তু সেই ভোরে, খুবই ভোরে উঠে, সেই যেহেতু ড্রাইভ করতে পারবো না, ট্রেনে করে আসতে হলো, অনেক কষ্ট হয়। কিন্তু যাই হোক, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, বহু বছর ধরে এখানে আছি এবং এই তুষারের সঙ্গে, তুষারপাতের সঙ্গে একেবারে করে লড়াই করে অফিসে আসি। সেমনি তো আপনারাও এখানে আসেন, একই পরিস্থিতির সম্মুখীন হন।
সেলিম, তুষারপাত কেমন লাগে?
তুষারপাত তো ভালোই লাগে, প্রথম যেদিন তুষারপাত দেখলাম সেই স্মৃতি মনে করলে খুব ভালো লাগে। কিন্তু প্রায় বারো বছর পরে এখন তুষারপাত তার সেই প্রথম দিনের মতো অত ভালো লাগে না। প্রথম যেদিন 2006 সালে, আর কথা আমার মনে পড়ে, 2005 সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কে আমি থাকতাম, তুষারপাত দেখেছিলাম। দেখেই স্বপ্নের মতো মনে হয়েছিল, সাদা সাদা মাটির উপরে তুষার ভাসছে, কি সুন্দর, কি আনন্দ, মনটাই ফুরফুরে হয়ে গিয়েছিল। আর এখন তুষারপাত দেখলে কিছুটা ভয় লাগে। আর আজকের তুষারপাত যদিও অত নয়, কিন্তু আজকের যদি এক্সট্রিম ওয়েদারের কথা বিবেচনা করি, তাহলে মানে জলবায়ুর বিবেচনায় আজকের বিষয়টি খুবই খারাপ, কারণ আজকে প্রচণ্ড শীত পড়েছে, তুষার অত পড়েনি। হঠাৎ করে মেরিল্যান্ডের মতো জায়গাতে এমার্জেন্সি ঘোষণা করে স্কুল বন্ধ করে দিয়েছে। আমার বাচ্চারা খুব খুশি স্কুল বন্ধ হওয়ার কারণে, কিন্তু যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাই মানুষ পেরেশান হয়েছে। এবং আমি একটি ওয়েদার, এক্সট্রিম ওয়েদার রিপোর্টে দেখছিলাম যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই গত কয়েকদিনের প্রবল শীতে 9 জনের মৃত্যু হয়েছে।
আর একটা কথা বোধহয় এখানে বলা দরকার যে শুধু যে মেরিল্যান্ড ভার্জিনিয়া এদিকে হচ্ছে তা নয়, আগে যেমন শাহাদ সবুজ বললেন যে নিউ ইয়র্কে পর্যন্ত হচ্ছে, কিন্তু তারও উত্তরে অনেক দূর অবধি কানেটিকাট রাজ্য এবং বেশ কয়েকটি রাজ্যে হচ্ছে। তবে সবচাইতে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফ্লোরিডা রাজ্যে অনেক তুষারপাত হয়েছে, যেটা কখনো হয় না।
হ্যাঁ, বলা হচ্ছিল যে গত 30 বছরে যেসব জায়গায় তুষারপাত ঘটেনি, যেমন ফ্লোরিডা, সেইখানে পর্যন্ত হঠাৎ করে তুষারপাত ঘটেছে।
যেমন ফ্লোরিডার যেটা রাজধানী ট্যালাহাসি, সেখানে সব কিছু একেবারে জমে গেছে, বরফ হয়ে গেছে, যেখানে ধরুন পুকুর আছে বা এরকম আছে সেগুলো সব জমে গেছে। এটা তো একেবারে ওদের জন্য, যারা কোনোদিন স্নো দেখেনি, তাদের কাছে এটা খুব অদ্ভুত লাগছে।
আচ্ছা, এর প্রেক্ষিতে আমি একটি বিষয় আনতে চাই। গত সপ্তাহে আমি ওই 3 জন পরিবেশ বিজ্ঞানীর সঙ্গে একটি সরাসরি লাইভ অনুষ্ঠান করছিলাম, তো এই শীত এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তারা 3 জনই এক বাক্যে বলেছিলেন যে আপনি যেরকম বললেন 30 বছর যা ঘটেনি, এবার দেখা যাচ্ছে সেই সব জায়গাতে তুষারপাত হচ্ছে, যেখানে গরম ছিল সেখানে ঠান্ডা পড়ছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের অবস্থা তারা বর্ণনা করলেন, যে আসলে এটা জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বরফ গলে যাওয়া, এই সবের প্রভাবের কারণেই, এই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই এরকম হচ্ছে। এবার বিভিন্ন জায়গায় তুষার পড়েছে যা আগে পড়েনি, এটাও জলবায়ু পরিবর্তনেরই একটি প্রভাব। তো এই প্রভাবের সঙ্গে আমাদের নিজেদেরকে মানিয়ে চলতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, এটাই তারা পরামর্শ দিয়েছিলেন।
ধন্যবাদ সেলিম, ধন্যবাদ শেগুফতা আপা। তুষার আপনারা যেরকম বলছিলেন প্রথম দিকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। তুষার আমার এখনও ভালো লাগে, এবং কাজ না থাকলে
তুষার ভালো লাগে, কিন্তু আমি কি কারণে বলছি ভালো লাগে,
একটু ভয় লাগে বলছি।
হ্যাঁ, ভয় লাগে বলছি ওই কারণে যে শেগুপ্তা বললেন যে গাড়ি নিয়ে আসা যায় না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, এমার্জেন্সি হয় দোকানপাটে, কালকে যেরকম আমি দুধ পাইনি দোকানে কিনতে গিয়ে।
কিন্তু বাংলাদেশে যত বছর ছিলাম তুষারপাত কখনো দেখিনি, কারণ বাংলাদেশে তুষারপাত হয় না। এবং এই তুষারপাত নিয়ে যারা লিখতেন তাদের লেখা খুব উৎসাহের সাথে পড়তাম। আমার মনে আছে হুমায়ুন আহমেদের একটি বইয়ে পড়েছিলাম যে প্রথম যেদিন তুষারপাত ঘটল, হুমায়ুন আহমেদ আমেরিকাতে এসেছিলেন তখন তরুণ বয়সে, তিনি এসেছিলেন তার পিএইচডি করার জন্য আইওয়া বা নর্থ ডাকোটা কোনো একটা জায়গায়। প্রথম যেদিন তুষারপাত হলো সেদিনের অভিজ্ঞতাটি তিনি বর্ণনা করেছিলেন, এবং সেটি আমরা খুব উৎসাহ নিয়ে পড়েছিলাম। তুষারপাত আমার মনে হয় যে পৃথিবীর, এটা প্রকৃতির একটা অদ্ভুত সৌন্দর্য যেটা পৃথিবীর প্রতিটি মানুষের দেখা প্রয়োজন।
অবশ্যই,
মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা তুষারপাত না দেখলে কিন্তু অপূর্ণ থেকে যায়। তো যাই হোক, সেলিম শেগুফতা আপা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবারে নতুন বছরের নতুন পরিবেশনা, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
নারী কণ্ঠ, আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর নিনা আহমেদকে। ডক্টর নিনা আহমেদ একজন রাজনীতিক এবং বিজ্ঞানী। তিনি পেনসিলভেনিয়া রাজ্য থেকে 2018 সালে কংগ্রেসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর নিনা আহমেদ, স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠে।
অশেষ ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে এবং আপনাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য।
আপনি যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদে আসনের জন্য পেনসিলভেনিয়া রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটাই আমাদের আগে বলুন।
প্রথমত, এই পেনসিলভেনিয়া ডেলিগেশন কংগ্রেস পিপল দিয়ে যেটা গঠন করা হয়, 20 জন আমাদের কংগ্রেশনাল রিপ্রেজেন্টেটিভ, কোনো নারী নেই সেটাতে। এবং এটা আমাদের নারীর কণ্ঠটা কিভাবে তুলে ধরা হবে যদি কোনো নারী না থাকে এই ডেলিগেশনে, এটা একটা ভয়ঙ্কর অপরাধ আমার মতে। এই একটা কারণ, আরো কারণ আছে যে আমি অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট বাই ট্রেনিং, এবং এই পর্যায়ে যাওয়ার আগে আমি পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করেছি সিটি অফ ফিলাডেলফিয়াতে। ইমিগ্রেন্ট হওয়াতে অনেক রকমের ইস্যু দেখেছি আমার কাজের মাধ্যমে যেগুলি অ্যাড্রেস করা হচ্ছে না। ইমিগ্রেশন রিফর্ম খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা কংগ্রেস করতেই পারছে না। আরো অনেক জোর গলা লাগবে এই এইসব নারীর ব্যাপার এবং ইমিগ্রেশনের ব্যাপার এবং জাস্ট সোশ্যাল জাস্টিসের ব্যাপার নিয়ে কথা বলা দরকার আমাদের ন্যাশনাল লেভেলে। এগুলি কেউ বলছে না, এবং আমি পেনসিলভেনিয়া ডেলিগেশন থেকে, সেজন্য আমি এইখানে পেনসিলভেনিয়াতে রান করতে চাচ্ছি অ্যাজ কংগ্রেশনাল ক্যান্ডিডেট।
আপনি ফিলাডেলফিয়ার মেয়রের পাবলিক এনগেজমেন্ট দপ্তরের ডেপুটি মেয়র পদে নিয়োগ পান, আপনার তখন কি দায়িত্ব ছিল?
আমার দায়িত্ব ছিল প্রথমত যে আমাদের কমিউনিটিসদের সাথে যাতে গভর্নমেন্টের একটা ভালো একটা রিলেশনশিপ গঠন করতে পারি, একটা ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। মানুষ গভর্নমেন্টকে একটা খুব ভালো চোখে দেখে না এবং অনেক সময় জানে না কি কি কাজ করা হচ্ছে। তো সেই একটা প্রধান কাজ ছিল আমার, যে আমি বিভিন্ন কমিউনিটি যে আছে ফিলাডেলফিয়াতে, ফিলাডেলফিয়াটা এখন 6th largest শহর, সেখানে অনেক রকমের মানুষ বসবাস করে এবং ইমিগ্রেন্ট কমিউনিটি থেকে অনেক ওয়েলকামিং সিচুয়েশন করতে চেয়েছে মেয়র। তো সেগুলিতেও আমি সাহায্য করেছি, কিন্তু প্রধানত কথা হচ্ছে যে আমাদের কমিউনিটিদের কি দরকার সেটা যেন গভর্নমেন্ট বুঝে এবং কমিউনিটির কণ্ঠটা যেন পলিসি ডেভেলপমেন্টে প্রেজেন্ট থাকে, সেটা আমার কাছে ছিল, দায়িত্ব ছিল।
আপনি যেমন বলছিলেন, আপনি একজন বিজ্ঞানী, আপনি জিন মিউটেশন নিয়ে কাজ করেছেন, আপনার গবেষণা সম্পর্কে একটু বলবেন।
জি, নিশ্চয়ই। এবং সেই গবেষণা থেকে এই যে পাবলিক সার্ভিসে গেছি এটার সাথে একটা কানেকশন আছে। এই প্রথম আমার একটা সেমিনাল পেপার আছে, ফার্স্ট টাইম আ মিউটেশন ওয়াজ ডিটেক্টেড, রেয়ার ডিজিজ, ওটাকে ছিল স্টিকলার সিন্ড্রোম বলে, সেটাতে চোখ এবং জয়েন্টের প্রবলেম ছিল। এই সেই ডিজিজে যখন আমি প্রথম মিউটেশনটা ধরতে পারি এবং সেটা নিয়ে আমরা প্রচার করি, সেটা তখন যেই কমিউনিটি যাদের থেকে আমরা স্যাম্পল নিয়ে কাজ করেছি এবং সেই পর্যন্ত তারা জানতো না যে কেন তাদের এই ইনহেরিটেড ডিজিজ কি কারণে হচ্ছে, আমরা যখন সেটা প্রচার করি তখন যে একটা ট্রান্সফরমেশন হয় ওই কমিউনিটিতে, ওনাদের যে একটা এম্পাওয়ারমেন্ট হয় ফ্যাক্টটা জানার পরে, তারা সব একত্র হয়ে অনেক অর্গানাইজিং করেন টু অ্যাডভোকেট ফর দেমসেলভস। সেটা যখন আমি দেখলাম যে আমরা বিজ্ঞানী হিসাবে যে কাজ করছি, যে যাদের এই অসুখটা আছে তারা যখন এই ইনফরমেশনটা পায় কি পাওয়ারফুল ওটা, এবং তখন থেকে আমি চিন্তা করছি যে সাধারণ মানুষের সাথে আমাদের যোগাযোগ না থাকলে সাধারণ মানুষ এম্পাওয়ার্ড ফিল করে না। এই তখন থেকে, অনেক আগের থেকেই আমার একটা চিন্তাধারা ছিল যে আমাদের যারা রিপ্রেজেন্ট করে গভর্নমেন্টে এবং পলিটিক্সে, তাদের সাধারণ মানুষের সাথে একটা যোগাযোগ থাকা অত্যন্ত দরকার। আমি চাই না যে আমি যদি যখন কংগ্রেসে যাব তখন যাতে শুধু লবিস্টরা আমার জন্য একটা পজিশন পেপার করবে, সেটার হিসাবে আমি ল করব, সেটা সেরকমের কংগ্রেস পার্সন হব না আমি। সেটা শুরু হয়েছে কিন্তু আমার ওই বিজ্ঞানী অভিজ্ঞতার থেকে।
তাহলে বলবো যে আপনি যে বিজ্ঞানের জগৎ থেকে রাজনীতিতে গেলেন সেটা একটা বড় কারণ তাহলে।
জি, নিশ্চয়ই। আরেকটা কারণ হচ্ছে এই রাজনীতিতে যাওয়া, আমি বাংলাদেশের স্বাধীনতা দেখেছি, উপলব্ধ করেছি, এটা একটা খুব স্ট্রং ইমপ্রেশন করেছে আমার উপরে, যে সাধারণ মানুষের একত্র হলে অনেক কিছু করা যায়, অনেক কষ্ট করে করা হয়েছে, অনেক অনেক জীবন দেওয়া হয়েছে এটার জন্য, কিন্তু আমাদের রাইট টু প্র্যাকটিস আওয়ার ওন কালচার ল্যাঙ্গুয়েজ এইগুলি যে একটা এটার জন্য যে মানুষ তাদের জীবন দিবে ছোট মেয়ে হিসাবে আমি দেখে আমার খুব বড় ইম্প্রেশন হয়েছে যে মানুষের গলা সবসময় শোনা দরকার এবং সবাইকে সবাই যাতে একটা stake in their own government এটা থাকা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে আমার এই স্বাধীনতার স্ট্রাগলের এক্সপিরিয়েন্সটা খুব ফর্মেটিভ আমার জন্য।
আপনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রশাসনে এশিয়ান আমেরিকানস এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স কমিশনে উপদেষ্টা ছিলেন, সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন।
জি, এটা একটা খুব ইউনিক অপরচুনিটি পেয়েছিলাম আমি। আমি ফেডারেল গভর্নমেন্ট কিভাবে কাজ করে এবং কিভাবে তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ করার দরকার ওটাই আমাদের কাজ ছিল, যে এশিয়ান আমেরিকান স্পেসিফিক কমিউনিটিজ যে আছে এই এই দেশে এটা একটা খুব ডাইভার্স কমিউনিটি, অনেক রকম মানুষ অনেক রকম দেশ থেকে আসে তারা, তাদেরকে আমরা বলি এশিয়ান আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স, কিন্তু তাদের নিডগুলো কিন্তু খুব ইউনিক। যারা আসছে অ্যাজ রেফিউজিজ ফ্রম ওয়ার সিচুয়েশন তাদের যা দরকার ইজ ভেরি ডিফারেন্ট দেন ধরেন যারা আসছে পড়াশোনা করে এখানে থাকছে যারা। তো ওই জিনিসটা যদি ফেডারেল গভর্নমেন্ট না বোঝে তাহলে তারা সার্ভিসেস যেটা দিবে ওই ডিফারেন্ট কমিউনিটিজে ওরা বলবে না এশিয়ান আমেরিকানদের এই একটাই জিনিস দরকার, ওরা সব ভালো করছে জীবনে, আসলে সেটা না। এবং আমাদের নিজেরই কমিউনিটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে অনেক অভাব আছে এখনো, এবং সেগুলি যেন মানুষ বুঝে যে হ্যাঁ আছে, আমাদের বিজ্ঞানীও আছে আবার যাদের খুব অনেক দরকার আছে তারাও আছে। সো এই জিনিসটা এই ডাইভার্সিটি উইদিন দ্য কমিউনিটি ফেডারেল গভর্নমেন্টকে বোঝানোর জন্য আমার খুব এটা আমি একটা বড় দায়িত্ব হিসাবে পালন করেছিলাম।
আপনি ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন নাও বলা হয় যেটাকে, সেটার ফিলাডেলফিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলেন, ওই সংগঠনে আপনি যেসব ইস্যু নিয়ে কাজ করেছেন সে সম্পর্কে একটু বলুন।
প্রধানত আমাদের কাজ ওই অর্গানাইজেশন হচ্ছে যে নারীরা যেন সমান অপরচুনিটি পান এই এই দেশে, সেটা হচ্ছে প্রধান কাজ আমাদের। এটা কিভাবে করা যায় এবং নারী বলতে অনেক রকমের স্থান থেকে আসে, সেই ইন্টারসেকশনাল একটা ভিউ আমার খুব প্রায়োরিটি ছিল যখন আমি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হই। দ্বিতীয়ত ছিল যাতে আগের একটা ধারণা ছিল যে নাও হলো একটু বয়স্ক সাদা মহিলাদের অর্গানাইজেশন, আমরা ওটা এসে সঙ্গে সঙ্গে আমি আসাতে একটা স্লেট ক্রিয়েট করেছিলাম, ইমিডিয়েটলি আমরা একদম অনেক ধরনের মহিলাদেরকে এই এইখানে অফিসার হিসাবে ইনস্টল করলাম। আমি ছিলাম বাংলাদেশি আমেরিকান, আনলাম হেশিয়ান আমেরিকান একজন ভাইস প্রেসিডেন্ট, চাইনিজ আমেরিকান, ইন্ডিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, সব রকমের মানুষ যেন থাকে, ইনক্লুডিং ইউনো ইউরোপিয়ান আমেরিকান, যেন সবাই একত্র আমরা এই কাজটা করতে পারি। কারণ নারীদের যেই যেখানে আমাদের ইকুইটি দরকার সেটা সব রকমের নারীর দরকার, এক একজনের এক এক রকম, যেটা বললাম ডাইভার্সিটি একটু আগে এশিয়ান আমেরিকানদের বিষয় সেটা নারীদের জন্য যোগ্য। তো সেই রকম লেন্স নিয়ে আমাদের কাজ করেছি ওখানে। আরেকটা প্রধান কাজ হয়েছিল ওখানে যখন আমি ছিলাম, আমাদের সিটি অফ ফিলাডেলফিয়াতে ওই ডিএস অফিস ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অফিসে তখন যিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন সেথ উইলিয়ামস, ওনার অফিসে উনি তিনজন প্রসিকিউটর কে চাকরি দিয়েছিলেন যারা স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এসেছিলেন। তাদের একটা রেপুটেশন ছিল এবং এভিডেন্স ছিল যে তারা পর্নোগ্রাফিতে জড়িত ছিল ওই অফিসে, সেটা একটা ভয়ঙ্কর প্রবলেম। কারণ এই প্রসিকিউটররা এখানে এসে কোন কেস রেপ কোন কেস তারা প্রসিকিউট করবে সেটা তাদের রেসপন্সিবিলিটি ছিল, এবং ওনাদের যেই সব ইমেল পাস করছিলেন ওগুলি মহিলাদেরকে খুব নিচু চোখে দেখা, এবং সব রকমের মানুষকে, আপনি বলেন পিপল অফ কালার, উইমেন, এলজিবিটি, সবাইকে দেখি তারা নিন্দা করে এগুলি প্রচার করছিলেন নিজেদের মধ্যে। তো আমরা তখন বলেছি যে এইরকম মানুষের এই একটা পজিশনে থাকা যোগ্য না, এবং এটা নিয়ে আমরা একটা বড় পেটিশন করে প্রেস কনফারেন্স করে এটাতে আমরা অনেক অনেক মানুষকে নিয়ে আসলাম। সিটি কাউন্সিলের উইমেনদেরকে বললাম, দেখো তোমরা যদি না দাঁড়াও তারা কে দাঁড়াবে আমাদের মহিলাদের জন্য? তো এরকম করে আমরা অনেক শহরে অনেক মানুষের সাপোর্ট নিয়ে আমরা এই ইস্যুটা পুশ করি, এবং সেটাতে তখন দিয়ে কিছু ছোট ছোট স্নেপ নিয়ে ফাইনালি হি মুভড দেম ফ্রম দ্য ডিভিশন দ্যাট ওয়াজ রেসপন্সিবল ফর প্রসিকিউটিং কেসেস with sexual assault. So ওটা তারপরে ওনার শেষ পর্যন্ত দেখলাম যে যে সবচেয়ে জড়িত ছিল এটা মানে উনি উনি চলে যান ওই অফিস থেকে, কিন্তু এটা একটা বড় ফাইট বিরাট একটা শহরে যেখানে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অনেক তখন মূল্য ছিল অনেক এবং ওনার পাওয়ার ছিল অনেক। সো আমার চিরজীবনই আমার একটা অভ্যেস আছে যে যখন আমি দেখি কিছু ইনজাস্টিস হচ্ছে তখন আমি চিন্তা করি না যে এটা কত বড় একটা ফাইট হবে বা কত পাওয়ার আছে অন্য সাইডে। আমি যেটাতে বিশ্বাস করি, আমি আমি বুঝি যে আমার প্যাশনটা আমি যাতে মানুষকে বলতে পারি তাহলে আমার এটাতে অনেক চান্স আছে। এটা যখন মানুষ বুঝে যে আমি একত্রে সবাইকে নিয়ে এই লড়াইটা লড়তে চাই।
আপনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে আপনি হবেন প্রথম বাংলাদেশি আমেরিকান মহিলা যিনি কংগ্রেসে যাবেন। ডক্টর নীনা আহমেদ, আপনার সাফল্য কামনা করছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
অশেষ ধন্যবাদ আপনাদের আমাকে সময় দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন রণকৌশল তালেবানদের বিরুদ্ধে প্রভাব ফেলতে শুরু করেছে। গত আগস্ট মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নতুন রণনীতি সামরিক অভিযানকে সময়ভিত্তিক মিশন থেকে পরিস্থিতিভিত্তিক মিশনে পরিণত করেছে। জেনারেল জন নিকলসন যেমন বলেন, আমাদের মিশন শেষ না হওয়া অবধি আমরা এখানেই থাকব। সাম্প্রতিক এক সংবাদ অবহিতকরণে বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ল্যান্স বাঞ্জ তালিবানদের তথাকথিত নিরাপদ আশ্রয়স্থল, বিশেষ সামরিক পরিধান, অবৈধ আয়ের উৎস এবং তাদের কৌশলগত নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন উদ্ভাবিত দীর্ঘমেয়াদী বিমান অভিযানের ব্যাখ্যা দিচ্ছিলেন। নভেম্বরের 20 তারিখ থেকে আফগান প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্মিলিত যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী তালেবানদের কর্তৃত্ব থেকে 25টি নার্কোটিক্স প্রসেসিং ল্যাব ধ্বংস করে দিয়েছে, যার অর্থ তাদের আয়ের উৎস থেকে প্রায় $80 মিলিয়ন অর্থ বিনষ্ট করা হয়েছে এবং তালেবান অংশীদারদের $16 মিলিয়ন পরিমাণ সরাসরি আয়ের উৎস থেকে বঞ্চিত করা হয়েছে। তালেবান গোষ্ঠী অবৈধ আয়ের উৎস ধ্বংস করা সম্পর্কিত দীর্ঘমেয়াদী বিমান অভিযান আগে কখনো মোকাবেলা করেনি। জেনারেল বাঞ্জ বলেন, এই অভিযান শেষ হয়নি, বরঞ্চ শুরু হয়েছে। তালেবানদের জন্য এই শীত হবে দীর্ঘ। তাদের অবৈধ আয়ের উৎস ধ্বংসের প্রয়াস আমরা বারবার চালিয়ে যাব। এই নতুন রণনীতি নেবার আগে যুক্তরাষ্ট্র বাহিনী শুধুমাত্র কর্পস পর্যায়ে আফগানদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা প্রদান করত। তবে দক্ষিণ এশিয়ার রণনীতি যুক্তরাষ্ট্র বাহিনীকে ব্যাটালিয়ন পর্যায়ে সহায়তা করতে সমর্থ হবে। বিমানবাহিনীর প্রতিহত হামলা পুরো শীতকালীন সময় তালেবানদের উপর চাপ সৃষ্টি করতে আফগান প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করবে। 2017 সালে তালেবান গোষ্ঠী তেমন একটা সফলতা পায়নি। ব্রিগেডিয়ার জেনারেল বাঞ্জ বলেন, তারা কোনো প্রাদেশিক রাজধানী এমনকি কোনো শহরও কব্জা করতে পারেনি। তারা আমাদের শক্তিকে খাটো করে দেখেছে, এমনকি আফগান জনগণের ইচ্ছার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। আফগান জনগোষ্ঠীর 87% তালেবানদেরকে আফগানিস্তানের জন্য অশুভ বলে ভাবেন। ব্রিগেডিয়ার জেনারেল বাঞ্জ বলেন, আফগান অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে আমরা এখন বিজয়ের পথে। সহিংসতার মাত্রা আয়ত্তে নিয়ে যেতে, নিরাপদ, সুরক্ষিত এবং সমৃদ্ধশালী আফগানিস্তান গড়তে এবং আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজে পেতে আমরা প্রয়াস চালিয়ে যাব।
শুনছিলেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইরান সরকারের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে, অন্যদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার গর্হিত কাজের জন্য অভিযুক্ত করেছেন। অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে এবং সরকারি সংস্কারের দাবিতে ইরানে এক সপ্তাহ ধরে চলে আসা অশান্ত অবস্থায় অন্তত 21 জন নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ শত শত লোককে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার সরকার সমর্থকদের সমাবেশের ভিডিও দেখাচ্ছে। অন্যদিকে বহু শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফরি তার ওয়েবসাইটে বলেন, আজ আমরা ঘোষণা করতে পারি যে 2018 সালের সরকার বিরোধিতা সমাপ্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও টুইটারের সাহায্যে তাঁর সর্বসাম্প্রতিক সমর্থন প্রকাশ করেন তাদের প্রতি যারা ইরানের সরকারের প্রতি অসন্তুষ্ট। ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখবেন যথাসময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনারা বড় রকমের সমর্থন পাবেন। তবে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার নয় যে ট্রাম্প ঠিক কীভাবে তাদের সমর্থন দেবেন। ইংরেজি নতুন বছরের শুরুতে পাকিস্তান সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইট বার্তায় যে মন্তব্য করেছিলেন সে সম্পর্কে পাকিস্তান এক অনিশ্চয়তা এবং আঁচ অনুমানের মধ্যে রয়েছে যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে। ওই টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নেতাদের বোকা বানানো এবং আফগানিস্তানে আমেরিকান বাহিনী যেসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়ছে তাদের পাকিস্তানে অভয় আশ্রয় দেবার জন্যে সে দেশে সহায়তা প্রদান কমিয়ে আনার কথা বলেছেন। এদিকে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত এজাজ আহমেদ চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুটি দেশকে পরস্পর সম্পৃক্ত থাকার এবং ওই অঞ্চলে উত্তেজনা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, তাদের জাতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তানের মাটিকে সন্ত্রাসী গোষ্ঠীমুক্ত করেছে এবং আফগানিস্তানকে স্থিতিশীল করার প্রচেষ্টায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে প্রশ্নাতীত সমর্থন দিয়ে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সরকারের তিন তালাক বিল ভুলে ভরা। এই বিল আইন হলে মহিলাদের সুরক্ষিত করার পরিবর্তে বিপদ আরও বাড়বে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
তাৎক্ষণিক তিন তালাক বিল প্রসঙ্গে এই প্রথম প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বীরভূম জেলার আমোদপুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাথায় রাখবেন আমরা কিন্তু এই বিলের কঠোর বিরোধিতা করিনি, কারণ আমরা মেয়েদের পক্ষে। কিন্তু বিজেপির এই ত্রুটিপূর্ণ বিলের মাধ্যমে মহিলাদের সুরক্ষা দেওয়া তো দূরের কথা, উল্টে বিপদ আরও বেড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি এই বিল নিয়ে অযথা রাজনীতি করছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যসভায় তিন তালাক বিল পেশ হওয়ার পর কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের সঙ্গে একযোগে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর আবেদনও জানান তৃণমূল সাংসদরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন নীতি নির্ধারক স্টিভ বেনন বলছেন, কখনই কোনো কিছুই আমাদের এবং প্রেসিডেন্ট ট্রাম্প আর তাঁর কর্মসূচির মধ্যে কোনো রকম ফাটল ধরাতে পারবে না। এর আগে বেনন একটি নতুন বইয়ের প্রশাসন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেজন্য হোয়াইট হাউস বেননকে তীব্র ভাষায় আক্রমণ করে। হোয়াইট হাউসের নির্বাহী দপ্তরগুলোতে অল্প কয়েকদিনের মধ্যেই ব্যক্তিগত মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্রী সারা হাকাবি স্যান্ডার্স।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন লেনাস রিমকোর্স। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.